প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি, প্রশ্ন জ্ঞানের ছবি।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের ও কাছের, দেশের ও প্রবাসের ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। সপ্তাহ ঘুরে আরও একবার আপনাদের মাঝে জ্ঞানমূলক একটি অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আলহামদুলিল্লাহ আজ্জাবাজাল। এই অনুষ্ঠানের মাধ্যমে শরীয়তের বিভিন্ন বিধিবিধান আমরা শিখতে পাই এবং মাসআলা মাসাইল নিয়ে এই অনুষ্ঠানকে সাজানো হয়েছে। যারা এই অনুষ্ঠান দেখছেন, আসুন সর্বপ্রথম দুরুদে পাকের একটি ফজিলত শুনে নিই। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার উপর ১০ বার রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমেই সাজানো হয়েছে। টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আপনারা আমাদেরকে কল করুন এবং কল করে নিজের শরীয়তে যে কোনো বিধান জানার জন্য প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম আমরা চেষ্টা করব বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন অনুষ্ঠানে সামিল করব। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনারা নিজের প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশাআল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের SMS আমরা এই অনুষ্ঠানে সম্পৃক্ত করব। আলহামদুলিল্লাহ, পূর্বের ন্যায় আজকেও দারুল ইফতা আহলে সুন্নাতের মুফতি শফিক আত-তারি মাদানী দামাত বরকাতুল আলিয়া আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহুল করিম মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। আমরা যাব আপনাদের প্রশ্নের দিকে, দেখি কোন ইসলামী ভাই কোথায় থেকে শরীয়তের কোন বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন করেছেন। জি, প্রশ্ন চালিয়ে দিন।
আমার নাম মোহাম্মদ মুস্তাজিব আত-তারি। হুজুরের কাছে একটি প্রশ্ন, নামাজে সাহু সিজদা ওয়াজিব হয়েছে কিন্তু ভুলবশত সাহু সিজদা দেওয়া হয়নি, এমত অবস্থায় কি হুকুম? জানিয়ে দিলে উপকৃত হতাম।
মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে? মাশাআল্লাহ, ইসলাম ভাই প্রশ্ন করেছেন, একটু বিস্তারিত এই প্রশ্নের উত্তর প্রদান করুন।
নামাজে যদি সাহু সিজদা ওয়াজিব হয়ে যায় যে কোনো কারণে, তো এখন যদি কেউ সাহু সিজদাও করতে না পারেন তখন সে নামাজ পুনরায় পড়াটা ওয়াজিব হয়ে যায়, অর্থাৎ দ্বিতীয়বার পড়াটা ওয়াজিব হয়ে যাবে। কারণ ভুলে যখন কোনো ওয়াজিব ছুটে যায় তো সেটা সংশোধনের জন্য সাহু সিজদা হয়ে থাকে। ব্যক্তি যখন শেষ রাকাতের তাশাহুদের মধ্যে বসবেন তো আত-তাহিয়াত অর্থাৎ তাশাহুদ পাঠ করবেন, দরুদও পড়বেন, অতঃপর একদিকে সালাম ফেরানোর পরে দুটি সিজদা করবেন, আপন নামাজ পরিপূর্ণ করবেন, এটাকে সাহু সিজদা বলা হয়। এখন যদি কোনো ব্যক্তি এই সাহু সিজদাও ভুলে যান তখন তাকে সেই নামাজ দ্বিতীয়বার আদায় করাটা ওয়াজিব হয়ে যায়। আচ্ছা, ভুলে গেলেন, এটা কখন স্মরণে আসলো? এটিও একটি বিষয় যে অনেক সময় ব্যক্তি ভুলে গেলেন এবং সালাম ফিরে নিলেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, উভয় দিকে সালাম ফিরিয়ে নিলেন, এখন উনার স্মরণে আসলো তিনি এমন কোনো আমল করেননি কিংবা এমন কোনো কথা বলেননি যে নামাজ যাতে ছুটে যায়, এখন ওনার স্মরণে আসলে তিনি আল্লাহু আকবর বলে সিজদায় চলে যাবেন, আর তিনি সিজদায় গিয়ে আল্লাহু আকবর বলে সাহু সিজদা করবেন এবং নিজের নামাজ পূর্ণ করবেন। কিন্তু সাধারণভাবে কারোর সাথে কথাবার্তা বলা শুরু করে দিলেন, টাকা পয়সার লেনদেন কিংবা অন্য কোনো কথা মানুষের সাথে শুরু করে দিলেন যা নামাজ ভেঙে ফেলার মতো আমল, কিংবা উঠে মসজিদের বাহিরে চলে গেলেন, অতঃপর স্মরণে আসলো সাহু সিজদা তিনি করেননি, এখন এই নামাজ দ্বিতীয়বার পড়তে হবে, এটা ওয়াজিব হয়ে যায়।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিস্তারিত উত্তর প্রদান করেছেন। অনুরোধ করব যারা এই অনুষ্ঠান দেখছেন, নামাজের মাসআলা মাসাইল আরও জানার জন্য, শিখার জন্য দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা ইলিয়াস আত্তার কাদরী দামাত বরকাতুল আলিয়ার কর্তৃক লিখিত অত্যন্ত মূল্যবান একটি কিতাব, যা মাশাআল্লাহ মীর আহলে সুন্নাত অত্যন্ত সুন্দরভাবে এই কিতাবটি তিনি রচনা করেছেন, নামাজের আহকাম। টিভি স্ক্রিনে দেখানো হচ্ছে, অবশ্যই মাকতাবাতুল মদিনা থেকে আপনারা হাদিয়া স্বরূপ সংগ্রহ করুন বা দাওয়াত ইসলামী ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম আকিবউদ্দিন। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, রমজান মাসে রোজা রাখার দোয়া আর এমনি সময় নফল রোজা রাখার দোয়া কি একই? জানিয়ে দিলে উপকৃত হব।
এই প্রশ্নের উত্তর প্রদান করো।
দেখুন, যখন দোয়া করবেন সেই সময় ধারণা এটা রাখবেন যে আমি যেই দোয়া আল্লাহ পাকের কাছে করব কিংবা আমি করছি, যে রব আমার দোয়া অবশ্যই কবুল করবেন, আল্লাহ আমার দোয়াসমূহ কবুল করবেন এই নিয়তের সাথে। এখন প্রকাশ থাকে যে কিছু অবস্থা এমন হয়ে যায়, কিছু জায়গা এমন রয়েছে কিংবা কিছু আমল এমন রয়েছে যার পরে দোয়াসমূহ কবুল হয়ে যায়, তো তার মধ্যে অগ্রগণ্য বিষয় হচ্ছে ফরজ বিষয়, ফরজ নামাজের পরে করা দোয়াসমূহ কবুল হয়ে যায়। রমজানের সময় এটি অনেক গুরুত্বপূর্ণ সময়, কিন্তু রোজা একটি নিজস্ব ইবাদত। ফরজ রোজা হলে ঠিক আছে, এটা সওয়াব অধিক, ফরজ এটি, নফল রোজা হলে তখনও সেটা একটি ইবাদত। আপনি এটা মনে করবেন না যে এটা নফল ইবাদত, এটার পরে আমি কেন দোয়া করব। হ্যাঁ, ফরজ রোজার ক্ষেত্রে আপনি যেভাবে দোয়া করেন, এই নফল রোজার ইফতারের পরও আপনি দোয়া করুন। হ্যাঁ, কিছু ফজিলত যেহেতু রমজানের সাথে যুক্ত থাকে কিংবা বিশেষ কিছু নামাজ রয়েছে যেগুলোর ফজিলত সেগুলোর সাথে যুক্ত রয়েছে, সেগুলোর সাথে নির্ধারিত না হয় প্রত্যেকটি বিষয় একেবারে সাধারণ নর্মাল হয়ে যাবে, তো সেই জন্য সেটার গুরুত্ব অধিক হয়ে থাকে। তো এই জন্য সাধারণ দোয়ার ক্ষেত্রে আমাদের গাফেল থাকা উচিত নয়, আমাদের দোয়া করতে থাকা উচিত।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিস্তারিত উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আহমদ রেজা আত্তারি। আমার হুজুরের থেকে একটা প্রশ্ন, ক্রেডিট কার্ডে পণ্য ক্রয় করার হুকুম কি? জানিয়ে দিলে খুশি হতাম।
জি, মুফতি সাহেব কি বলবেন, ক্রেডিট কার্ড দিয়ে কোনো পণ্য ক্রয় করা জায়েজ হবে কিনা, শরীয়তের কি বিধান, একটু বিস্তারিত বলুন।
ক্রেডিট কার্ডের ব্যাপারে দারুল ইফতাহেলে সুন্নতের মুফতিয়ানে কিরামের ফতোয়া হচ্ছে এটি যে এটা বানানোর অনুমতি নেই, কারণ এই ক্ষেত্রে ব্যক্তি এই বিষয়ে ওয়াদা করে থাকেন যে ঠিক সময়ে টাকা না দিলে তো পরবর্তীতে সেটা এটার উপরে সুদ হিসেবে যে টাকা রয়েছে তো সেটা দিতে হবে, এটার যে চার্জ রয়েছে সেক্ষেত্রে সুদ তাতে যুক্ত হবে, তো এটা জায়েজ নেই, কেননা এই শর্ত সেখানে নাজায়েজ। তো এই নাজায়েজ শর্তের ভিত্তিতে এটি ভর্তি করা আর এটা বানানো এটাও জায়েজ নেই, এই জন্য ক্রেডিট কার্ডের ব্যবহার এটা করার অনুমতি নেই। দারুল ইফতাহে সুন্নতের ওয়েবসাইটে এটা ডিটেল ব্যাখ্যার সাথে সেই ফতোয়া মজুদ রয়েছে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মোহাম্মদ মুস্তাজিব আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, জামাতে নামাজ পড়ার সময় নিচতলায় কাতার খালি রেখে উপরের তলায় নামাজ আদায় করলে নামাজ হবে কি? জানিয়ে দিলে খুশি হব।
জি, মুফতি সাহেব কি বলবেন, এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
নামাজ তো এই অবস্থায় হয়ে যাবে, যদি কোথাও নিচের জায়গা খালি থাকে উপরে পরে নিয়েছেন নামাজ তার হয়ে যাবে, কিন্তু কাতারের ব্যাপারে যেই হুকুম রয়েছে এটা তার পরিপন্থী হয়েছে, তো তার জন্য আবশ্যিক এটা ছিল যে প্রথমে গ্রাউন্ড ফ্লোর রয়েছে, তারপর ফার্স্ট ফ্লোর, তারপরে সেকেন্ড ফ্লোর, তো ধারাবাহিকতা অনুযায়ী যতক্ষণ এখানে খালি রয়েছে ততক্ষণ উপরে যাবেন না, অতঃপর তার উপরের ফ্লোর খালি থাকলে তার উপরের ফ্লোরে যেন কেউ না যায়, তো এই ধারাবাহিকতা এখানে মেনে চলা এটা আবশ্যিক হয়ে যায়। এখন যদি কেউ এ ধারাবাহিকতার খেয়াল না রাখে উপরে পড়ে নিলেন, নামাজ তার হয়ে যাবে, অর্থাৎ ইক্তিদা হয়েছে, নামাজ হয়েছে, কিন্তু এই আমল করা শরীয়তে জায়েজ নেই আর এটা ওয়াজিব ছেড়ে দেওয়া হয়েছে, গুনাহগার হবেন, এই জন্য যে কাতারগুলো চলছে তার খেয়াল রাখতে হবে। আমাদের এখানে সাধারণ মসজিদে সাধারণ অনেক নিচে মসজিদ রয়েছে, অনেক সময় অনেক বড় বড় কাতার থেকে যায়, মানুষ এগুলোর প্রতি অনেক সময় খেয়াল রাখে না, সে নিজের সুবিধা দেখে যে আমি এখানে পৌঁছেছি সেখানেই সে আল্লাহ আকবর করে নিবে। আচ্ছা, তার জানা আছে অর্ধেক কাতার এদিকে খালি রয়েছে, অর্ধেক এদিকে খালি রয়েছে, সে একেবারে এগুলোর পরোয়া করে না। মূলত নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের শিক্ষা রয়েছে কাতারের ব্যাপারে, আমাদের তিনটি জিনিসের আহকাম বিশেষভাবে দেওয়া হয়েছে। একটি হচ্ছে যে কাতারের মধ্যে সম্পন্ন করা, কাতারসমূহ পরিপূর্ণ করা। এখন প্রথম, দ্বিতীয় কিংবা যেই কাতারে জায়গা খালি থাকে সে খালি জায়গা ছেড়ে দিয়ে পেছনে কাতার বানানো, এটা জায়েজ নেই, ওয়াজিব পরিপন্থী, গুনাহের কাজ। তো এটা হচ্ছে ব্যবস্থা, কাতারসমূহ পরিপূর্ণ করা। দ্বিতীয় বিষয়, যে আমরা রসুল মুকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা থেকে পাই যে মিলিত হবে, মাঝখানে খালি জায়গা থাকবে না, মধ্যখানে খালি থাকবে না, অর্থাৎ যেভাবে আপনি ঘোষণা শুনে কাদের সাথে কাঁধ মিলিয়ে নিচ্ছেন, তো কাদের সাথে কাঁধ মিলানোর উদ্দেশ্য হচ্ছে একসাথে মিলিত হয়ে দাঁড়ানো, মধ্যকানে খালি থাকবে না, মধ্যকানে খালি থাকবে না। আর তৃতীয় বিষয়, কাতার সোজা রাখা। এখন মিলিত হয়ে দাঁড়ালেন কিন্তু কাতার বাঁকা, এটারও অনুমতি নেই। কাতারসমূহ সোজা রাখা, কাতারসমূহ সোজাসুজি রাখা। রসুলে মোকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অনেক গুরুত্ব দিয়েছেন। যখনই আমরা কাতারের হাদিসের মধ্যে যাই তো এই তিন ধরনের হাদিস আমরা বিশেষভাবে পেয়ে থাকি। আর হুজুর আলাইহিসসালাম অনেকবার নামাজের আগে কাতারসমূহ যথার্থ করান, বরং কখনো কখনো তাকবীর ইকামত হওয়ার পরেও তিনি কাতারের মধ্যে চলে যেতেন। আর কখনো যদি দেখেন অমুক কাতার বাঁকা রয়েছে তো সেটা সোজা করে দিতেন এবং এগুলোর প্রতি অনেক গুরুত্ব আরোপ করতেন। তো এই জন্য আমাদের সর্বোপরি কাতারসমূহ পরিপূর্ণ যথাযথ করা, অর্থাৎ সেগুলো সুন্দর করা, সেগুলো পরিপূর্ণ করে নেওয়া। আর অন্যান্য এই বিষয়সমূহে আমাদেরকে খেয়াল রাখতে হবে যাতে এই ওয়াজিবসমূহ আমাদের ছুটে না যায়। কিন্তু মাসালা সেইটাই, যদি কেউ পেছনের কাতারে নামাজ পড়ে নেন এবং সামনে কাতার খালি থাকে তো সে নামাজ তো হয়ে যাবে, কিন্তু এটা কোনোভাবে উদ্দেশ্য নয় যে আমরা সামনের কাতার এভাবে ছেড়ে দিব আর পেছনে আমরা দাঁড়িয়ে নামাজ পড়তে থাকব। আমরা সে ওয়াজিব কোনোভাবেই ছেড়ে দিব না, না হয় গুনাগার হবেন।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ আলামিন। আমার কাছে হুজুর একটা প্রশ্ন, পুকুরের উপর ফার্ম দিয়ে পুকুরে মাছ চাষ করব, যেন মুরগি বিষ্টাগুলো মাছ খেতে পারে, তো এভাবে মুরগি বিষ্টা খাওয়ানোর মাধ্যমে মাছ চাষ করা জায়েজ হবে কি না, সে মাছ খাওয়া হালাল হবে কি না, এটাই আপনার কাছে প্রশ্ন।
যে মতো স্যার কি বলবেন, এই বিষয়ে অনেক জায়গায় পুকুরের মধ্যে দুই চালা ঘর বানিয়ে সেখানে দেখা যায় যে মুরগি রাখা হচ্ছে, মুরগির ফার্মও রয়েছে এবং পুকুরে মাছও চাষ করা হচ্ছে। তো আমার ভাই যে প্রশ্ন করো, মুরগির যে বিষটা খাওয়া মাছ যে খেয়ে থাকে, তো এর এইরূপ আমাদের মাছ চাষ করা এটি শরীয় সম্মত হচ্ছে কি না একটু বিস্তারিত বলো।
মুরগির বিট এটি অপবিত্র, নাজাসাতে গালিজা, আর মাছ যেহেতু হালাল প্রাণী তো মাছকে এই বিট খাওয়ানো এটা জায়েজ নেই, অর্থাৎ নাপাক বস্তু। আর এই নাপাক আপনি তাদেরকে খাওয়াচ্ছেন যেগুলো মাকুলুল লাহাম, অর্থাৎ যাদের মাংস খাওয়া হয়, তো এটা জায়েজ নেই। এমনটা কোনো খাদ্য তৈরি করা যার মধ্যে নাপাকি যুক্ত থাকবে কিংবা মৃত জিনিস যেখানে যুক্ত থাকবে আর সেগুলো হালাল প্রাণীকে খাওয়ানো, এটার একেবারে কোনো ধরনের অনুমতি নেই, এটা নাজায়েজ কাজ। পরবর্তী আপনার প্রশ্ন এইভাবে হবে, আর যা আপনি জিজ্ঞেস করতে চাচ্ছেন মাছ কি তখন হালাল থাকবে কি না, তো দেখুন যে প্রাণীটি মূলত হালাল প্রাণী হয়ে থাকে সেটা যদি কোনো নাপাক বস্তু খেয়ে নেয়, আর যেভাবে ফোকাহায়ে কেরামগণ এই উদাহরণ দিয়েছেন যে অনেক প্রাণী রয়েছে যেগুলো পচরা পান করে ফেলে, অনুরূপভাবে এই মুরগির দিকে দেখেন তো সেটা নিজেই অপবিত্র আহার করে, নালা নর্দমা যেখান থেকে সেই যা কিছু পায় সেগুলো খেয়ে নেয়, কিন্তু এই মুরগি তো হালাল। তো আমরা এটা বলবো যে এত পরিমাণে যে প্রাণী নাজাসাত অর্থাৎ অপবিত্র বস্তু খেয়েছে যে তার মাংস থেকে এই ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে, তো এখন সেটাকে কিছুদিনের জন্য ভালো খাবার দান করুন, কিছুদিনের জন্য তাকে পরিষ্কার রাখুন, ভালো খাবার দিন অর্থাৎ হালাল বস্তু দিন, তাকে ভালো খাবার দিন যাতে সেই প্রভাব তার কাছ থেকে চলে যায়। তো সেটা একেবারে আমরা জবাইও করতে পারি আর সেটা খেতেও পারি। মুরগির ব্যাপারে এটা বলা হয়েছে, ছাগলের ব্যাপারে বলা হয়েছে, অনেক ছাগল এমন রয়েছে যেগুলো অপবিত্র মূত্রপান করে থাকে, তো সেই ব্যাপারেও হুকুম সর্বোপরি এটাই, তো সেটা কিছুদিন আবদ্ধ রাখুন কিংবা তাকে এমনভাবে রাখুন যে সে এদিকে যেতে না পারে। মাছের ব্যাপারেও এটা বলবো যে সেই মাছ খাওয়া তো জায়েজ রয়েছে, যদিও বা শরীয়তের এই হুকুমের উপরে আমল করে তাকেও কিছুদিন যেন এগুলো থেকে বাঁচিয়ে রাখা যায়, অতঃপর তাকে হালাল এই ধরনের বস্তু খাওয়াতে হবে এবং পরে সেগুলো খেতেও পারবেন। কিন্তু শুরু থেকে তার এই ধরনের ফিড তৈরি করা, খাদ্য এটা দেওয়া যে যার মধ্যে মুরগির বিট অন্তর্ভুক্ত, তো এটা জায়েজ নেই।
জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম মোহাম্মদ জহির। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, আমি একবার মানত করেছিলাম কিন্তু এখন তা পূরণ করা আমার জন্য কষ্টসাধ্য, আমি জানতে চাই আমার এই মানত পূরণের ক্ষেত্রে কোন বিকল্প বা ক্ষতিপূরণ আছে কিনা, জানিয়ে দিলে খুশি হব।
এই মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
প্রথমত বিষয় হচ্ছে আপনি মান্নত কি করেছিলেন, সেই মান্নত স্পষ্ট হওয়া উচিত যে মান্নত কি ছিল। আচ্ছা, কাজ করার মধ্যে আবদ্ধ ছিলেন কিংবা এমনিতেই আপনি মান্নত করেছিলেন, তো এই সব বিষয় সামনে রেখে তার আহকাম আলাদা হয়ে থাকে। সারসংক্ষেপ যদি আমি বলতে যাই, অনেক সময় মানুষ অনেক বড় বড় মান্নত করে ফেলে এবং সেই মান্নত শরীয় মান্নত হয়ে থাকে, অতঃপর বলে যে আমার দ্বারা হচ্ছে না, আমি এর জায়গায় কোনো কাফারা দিয়ে দিব, সদকা আদায় করে দিব, টাকা খরচ করব, তো এখন এটা করতে পারবেন না। যেমন কেউ এ মান্নত করলে যে আমার অসুস্থতা যদি ঠিক হয়ে যায় তো আমি 1000 রাকাত নফল পড়ব, তো এটা পড়তেই হবে, যদি সে ঠিক হয়ে যায় তাহলে তাকে এটা পড়তেই হবে, এটা করতে পারবেন না যে আপনি এটার জায়গায় কিছু সদকা দিয়ে দিবেন। অনুরূপভাবে কিছু ব্যক্তি রোজার মান্নত করেন এবং অনেক সংখ্যায় রোজা মান্নত করে ফেলেন, এত সংখ্যক রোজা, আল্লাহু আকবার, আর পরবর্তীতে বলে আমি রাখতে পারছি না। অনেকেই বলে যে আমি 2 মাসের 6 মাসের রোজার মান্নত করে ফেলেছি। অনেক এমন রয়েছে যারা প্রতিদিন 100 রাকাত নফলের নিয়ত করে ফেলে, তো এখন যদি এটা এমন মান্নত হয়ে থাকে যে আপনি এ নিয়ত করেছিলেন যে আমার কাজ হয়ে গেলে, আমার অসুস্থতা ঠিক হয়ে গেলে, আমার বাচ্চা চাকরি পেয়ে গেলে কিংবা সন্তান জন্মলাভ করেছে, 100 রাকাত নফল পড়ব, পড়ে নিব, তো যদি সেই কাজ হয়ে যায় তাহলে আপনাকে 100 রাকাতেই নফল পড়তে হবে, তার কোনো বিনিময় নেই। এটা তো আপনার চিন্তা করার কথা ছিল যে আপনি মান্নত কি করেছিলেন, তো এই জন্য এই বিষয়গুলো অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আর বাকি আপনার প্রশ্নের মধ্যে প্রকাশ্যে এই একটি সন্দেহ রয়েছে, তার জন্য উলামায়ে কেরামের কাছ থেকে, মুফতিয়ানে কেরামের কাছ থেকে আপনি যোগাযোগ করতে পারেন, দারুল ইফতা আহলে সুন্নতের সাথে সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করতে পারেন যে আপনার মান্নত ছিল কি, আর সেটা কোনো কাজ হওয়ার উপর ছিল নাকি না হওয়ার উপর ছিল, যে কোনো অবস্থার ব্যাপারে সে ব্যাপারে আপনাকে দিক নির্দেশনা দেওয়া হবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি। এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে, টিভি স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, অবশ্যই আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS এর মাধ্যমে নিজের যে কোনো শরীয়তের বিধান জানার জন্য আমাদেরকে প্রশ্ন পাঠিয়ে দিতে পারেন। ইনশা আল্লাহুল করিম বিভিন্ন পর্বে আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা অনুষ্ঠানে সামিল করব। জি, কয়েকটি প্রশ্ন রয়েছে, জি প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ আরিফ আত্তারি। হুজুরের কাছে আমার একটি প্রশ্ন, বালা মুসিবত দূর করার জন্য আজান দেওয়ার হুকুম কি, জানিয়ে দিলে খুশি হব।
জি, মুফতি সাহেব কি বলবেন, এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
যদি কোনো মুসিবত হয়, জ্বর বৃষ্টি তুফান, এই জন্য আপনি এই আজান দেন, তো একেবারে দেওয়া উচিত। মুসিবতের সময় জ্বর বৃষ্টি এই ধরনের যে কোনো কিছু, তো সেই সময় আপনি আজান দিতে পারেন আর দেওয়াও উচিত, কেননা মুসিবত থেকে বেঁচে যাওয়ার জন্য, পরিত্রাণ পাওয়ার জন্য, শান্তি পাওয়ার জন্য, ঘর থেকে শয়তানকে বিতাড়িত করার জন্য, এই সমস্ত কারণ যার কারণে আপনি আজান দিতে পারবেন, আর আজান দেওয়া আপনার জন্য একেবারে জায়েজ রয়েছে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে উত্তর প্রদান করা হয়েছে। আমির আহলে সুন্নাহ দামত বরকাতুল্লাহ আলিয়ার কর্তৃক একটি রিসালা রয়েছে, ফয়জানে আজান, নামাজের আহকামের একটি অধ্যায়ও রয়েছে, কোন কোন সময় আজান দেওয়া জায়েজ রয়েছে এবং কোন কোন সময় আমরা আজান দিতে পারি, বিপদ আপদ কীভাবে আজান থেকে দূর হয়, এই সম্পর্কে মাশাআল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমির আহলে সুন্নাহ এই রিসালার মধ্যে লিখেছেন। আশা রাখি যদি আমরা অধ্যয়ন করি আজান সম্পর্কে অনেক কিছু আমরা শিখতে এবং জানতে পারবো। জি, পরবর্তী প্রশ্ন চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
আমার নাম মোহাম্মদ আলামিন আত্তারি। আমার হুজুরের কাছে একটা প্রশ্ন, কাজা রোজা রেখে নফল রোজা রাখার বিধান কি, জানিয়ে দিলে খুশি হব।
জি, মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে, কারো যদি রমজানের কাজা রোজা বাকি থাকে তারা নফল রাখতে পারবে কিনা, বা এর বিধান কি, শরীয়ত আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে, একটু বিস্তারিত বলুন।
আপনার প্রশ্ন স্পষ্ট নয় যে ফরজ রোজা রাখছেন আর নফল রোজার কাজার কি হুকুম রয়েছে। হতে পারে আপনি প্রশ্ন করতে চাচ্ছেন কোনো ব্যক্তি ফরজ রোজা তার উপর আবশ্যিক হয়ে আছে আর তিনি নফল রোজা রাখলে তার জন্য কি করা উচিত। দেখুন, নফল রোজা দুই ধরনের হয়, কিছু রোজা এমন রয়েছে যা বিশেষ হাদিসের মধ্যে এসেছে, যেমন শাওয়াল মাসের 6টি রোজা, মহরম শরীফের দিকে আসলে তো মহরম শরীফে যে 9, 10 কিংবা 10, 11 তারিখের রোজা রাখা হয়, অনুরূপভাবে জিলহজ মাসের বিশেষ রোজার যে ফজিলত রয়েছে, অর্থাৎ হাদিসে পাকে যে রোজা সমূহের আলোচনা উঠে এসেছে, তো সেই রোজা তো রাখতে পারবেন। এগুলো ছাড়া যে রোজাসমূহ রয়েছে আপনি তাতে ফরজ রোজাসমূহ কাজা করুন। এগুলো ছাড়া যে রোজা রয়েছে তাতে ফরজ রোজাসমূহ আপনি কাজা করুন। কিন্তু কোনো ব্যক্তি যদি এই দিনসমূহের মধ্যেও কাজার রোজাসমূহের নিয়ত করে নেন তো ঠিক আছে, উনি কাজা রোজা ওনার আদায় হয়ে যাবে, কিন্তু উনি নফল রোজার সওয়াব পাবেন না। আমরা এটা বলবো যদি আপনি ফজিলত নফল রোজার অর্জন করতে চান তেগুলো বিশেষ নিয়তের সাথে রাখুন এবং কাজা রোজাসমূহ আলাদা আদায় করুন। হ্যাঁ, কোনো ব্যক্তি যেন এই অভ্যাস না করে যে তার উপর ফরজ রোজা কাজা রয়েছে, সে নফল রোজাই রেখে যাচ্ছে, পরিপূর্ণ মাসব্যাপী রাখছে কিংবা সাধারণ দিনের নফলও তিনি রাখছেন, তো এটা সঠিক আমল নয়। তার জন্য উচিত যে প্রথমে সে নিজের কাজা ফরজ রোজা পূর্ণ করবেন, অতঃপর তিনি এই নফলসমূহ তিনি আদায় করবেন। আর এই প্রশ্নের মধ্যে যদি আপনার এটাও জিজ্ঞেস করার উদ্দেশ্য থাকে যে নফল রোজার কোনো কাজা আছে কিনা, তো নফল রোজার কোনো কাজা নেই। হ্যাঁ, কেউ নফল রোজা রেখেছেন অতঃপর ভেঙে ফেলেছেন, রোজা নফল রেখেছেন অতঃপর ভেঙে ফেলেছেন, তো অবশ্যই এটার কাজা আবশ্যিক হয়ে যাবে, এটার কাজা আবশ্যিক হবে, কেননা এটা রাখতে হবে। কিন্তু যদি নফল রোজা হয় যেগুলো হাদিসের মধ্যে মজুদ রয়েছে, যেমন শাওয়াল মাসের, মহরম মাসের এই ধরনের রোজা হয় আর সে ব্যক্তি রাখেননি, তো তার কোনো কাজা হয় না, সেটা সময় ছিল আর সে সময় অতিবাহিত হয়ে গেছে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, শরীয়তের অনেক কিছু শিখার এই অনুষ্ঠানের মধ্যে রয়েছে, তাই অনুরোধ করব যখনই এই অনুষ্ঠান হয় কলম ডায়েরি নিয়ে বসবেন, মাসলা মাসাল লিপিবদ্ধ করুন, ইনশাআল্লাহ জীবনে কাজে আসবে। যারাই আমাদের সাথে ছিলেন তাদের জন্য দোয়া রইল, আল্লাহ তাআলা সবাইকে ভালো সুস্থ রাখুক। যারা প্রশ্ন করে আমাদেরকে উৎসাহিত করেছেন, অনুষ্ঠানের সৌন্দর্য বাড়িয়েছেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদেরকেও বরকত দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি, প্রশ্ন জ্ঞানের চাবি।